ছিল অক্সফোর্ডের। হ্যাঁ, এই জন্য সবার, যারা একটু ধনী লোক, সবার এক একটা বাড়ি নবদ্বীপে থাকত। আমরা পুণ্ডরীক বিদ্যানিধির কথা আমরা পাব, তিনি চাটিগ্রামে চট্টগ্রামে জমিদার ছিলেন, কিন্তু ওনার একটা বাড়ি নবদ্বীপে ছিল। এইভাবে নবদ্বীপে পড়িলে সে বিদ্যা শিক্ষা পায়, কিন্তু নবদ্বীপের অবস্থা এরকম ছিল, সবাই তর্ক করত। পণ্ডিত, পণ্ডিত মানে একে একজনের সঙ্গে তর্ক, এই তর্ক নিয়েই বেশি ব্যস্ত, কেউ আর ভজন সাধন করত না। কেউ যদি, কেউ আবার বিশেষ করে ভজন সাধন বলতে বিশ্বহরির পূজা, চণ্ডীর পূজা, আর কেউ হরিনাম কেউ করত না। আর সেই নবদ্বীপে বাস করতেন বৈষ্ণব অগ্রগণ্য হচ্ছে অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, আর তারা সমবেতভাবে তারা একত্রিত হতেন, আর তারা জগতের দুরবস্থা দেখে খুব দুঃখ করতেন। সারা নবদ্বীপে ঘুরলেও কারো মুখে হরিনাম শোনা যেত না। খুব যদি পুণ্যবান কেউ হয়, গঙ্গা স্নানের সময় মুকুন্দ মধুসূদন মাধব শুধু বলে, এইটুকু। তাছাড়া সময়, বেশিরভাগ সময় নবদ্বীপবাসী সময় কাটত তর্ক করে। হ্যাঁ, এই তর্ক, ওই তর্ক, এই তর্ক নিয়েই সময় কাটত। আবার কেউ কারো সময় কাটত, ও তার ছেলের বিয়েতে এত খরচা করেছে, আমি আমার মেয়েতে, মেয়ের বিয়েতে তার থেকে বেশি খরচা করব। কেউ অনেক সময় গাছের পুজো করত, কেউ বিড়ালের বিয়ে দিত, এইরকম মানে কুসংস্কার নবদ্বীপে ছিল। বেশিরভাগই লোক ধর্মকর্ম বলতে কেউ একটু জানত বিশ্বহরির পূজা, এইটুকু সব। আর এই অবস্থা দেখে অদ্বৈত আচার্য খুব ক্রন্দন করতেন, কান্না করতেন, কখনো কখনো চিৎকার করে বলতেন, হে মহা, হে ভগবান, আপনাকে জগতে আসতে হবে। তিনি গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানকে আহ্বান করতেন জগতে আসার জন্য, চিৎকার করে করে ডাকতেন, বৈষ্ণবদের কাছে আলোচনা করতেন, আমি ভগবানকে জগতে আনবই আনব, যদি ভগবানকে না আনতে পারি আমার দু হাত আছে, আমি চার হাত হব। কারণ অদ্বৈত আচার্য তো স্বয়ং বিষ্ণু, বলে আমি শঙ্খ চক্র হাতে নিয়ে আমি চক্র দিয়ে পাষণ্ডীর মাথা কেটে ফেলব যদি ভগবানকে না আনতে পারি। তাই এরকম সবসময় বৈষ্ণবরা একত্রিত হতেন, আর সেখানে ভগবানকে আনার জন্য আহ্বান করতেন। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, ভগবানের আবির্ভাবের কথা জানা যাবে কিভাবে, যেমন ব্রহ্মার হৃদয়ে ভগবান জ্ঞান দিয়েছিলেন, সেই জন্য ভগবানের কৃপায় শুধু ভগবানকে জানা যায়। এইভাবে বর্ণনা করতে যে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যে এই নবদ্বীপে একজন ভাগ্যবান ব্যক্তি বাস করতেন, নাম ছিল জগন্নাথ মিশ্র। যেমন দশরথ রাজা, যেমন নন্দ মহারাজ তাদের মতনই, আর তার পত্নী ছিলেন শচীমাতা। শচীমাতা হচ্ছে জগজ্জননী, হ্যাঁ, কৌশল্যা, হ্যাঁ, বা যশোদা মায়ের মতনই তার। ইনাদের শরীরে ভগবানের আবির্ভাব ঘটেছে। আমরা জগতে বাইরের লোকেরা জানতে পারি যে কিভাবে ভগবানের, এমনি জগতে কোনো সন্তান আসে স্ত্রী পুরুষের মিলনের ফলে, কিন্তু ভগবানের আবির্ভূত হতে গেলে সেই রকম লাগে না। ভগবান জগন্নাথ মিশ্রের হৃদয়ে আবির্ভূত হলেন, সেই হৃদয় থেকে শচীমাতার হৃদয়ে প্রবেশ করলেন। আর যখনই তাদের হৃদয়ে ভগবান আসলেন, সঙ্গে সঙ্গে দেবদেবতারা জানতে পারলেন, হ্যাঁ, আর তাদের স্তব স্তুতি করতে শুরু করলেন। চৈতন্য ভাগবতে দ্বিতীয় অধ্যায় খুব সুন্দর ব্রহ্মার স্তুতি আছে, দেবতারা স্তব স্তুতি করছেন। হ্যাঁ, তাকে সেই সচী মাতাকে লক্ষ্য করে, তার গর্ভকে লক্ষ্য করে তার স্তব করছেন যে আপনি জগতে আসবেন, প্রেমধন বিতরণ করবেন, অকাতরে সবাইকে কৃষ্ণ প্রেম দেবেন, আমরা যেন বঞ্চিত না হই, আমাদের আমরা স্বর্গে থাকি, ভোগ সুখে থাকি, কিন্তু অসুবিধা হচ্ছে সেখানে আমাদের ভজন করার অত সুযোগ নেই। আর অসুবিধা আর একটা, কখনো কখনো অসুররা এসে আক্রমণ করে। তাই হে প্রভু, আপনি যখন জগতে আসছেন, আমরাও যেন আপনার কৃপা থেকে বঞ্চিত না হই। আসলে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কি জন্য? উদ্দেশ্য একটাই। এই সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা আছে, রাধা কৃষ্ণ একদিন নিধু বনে নিভৃতে শুয়ে আছেন, রাত্রে রাধারানী এক দিব্য স্বপ্ন দেখেছেন। রাধারানী এমন স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখেই চিৎকার করে উঠেছেন, হে প্রভু, হে প্রভু, উঠুন, আমার কি সর্বনাশ হল, কি হয়েছে, কি হয়েছে রাধে, কি হয়েছে? না, আমি জীবনে একজন স্বামীকে জানি, আপনি আমার জগৎ স্বামী, আর সারা জীবন আপনাকে ছাড়া আমি কাউকে জানিনি, কিন্তু আজকে আমি এক কি অদ্ভুত স্বপ্ন দেখলাম, একজন দিব্য পুরুষ দেখতে পেলাম, সুন্দর পুরুষ। বলছে আমি এক চিৎকার করে উঠেছে, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, অদ্ভুত স্বপ্ন দেখেছি, আমার সব শেষ, কি হয়েছে, কি হয়েছে রাধে, তুমি কি স্বপ্ন দেখেছ? না, এক দিব্য পুরুষ সুন্দর, আর তাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মন প্রাণ আমি সব তাকে অর্পণ করে দিয়েছি, আর সেই জন্য আমি কান্না করছি, আমার দুইজন স্বামী হয়ে গেল, আমি এত দিন আমার একজনই স্বামী ছিল, কিন্তু হঠাৎ কি হলো, আমি সেই দিব্য পুরুষকে স্বপ্নে দেখেছি, আর সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে তাকে আমি সর্বস্ব অর্পণ করে দিয়েছি, আমি কলঙ্কিন হলাম, হ্যাঁ, আমার জীবন কলঙ্কে পরিপূর্ণ হয়ে গেল, আমার জীবনে আর কেউ ঢুকে গেছে। এই বলে খুব চিৎকার করে করে কান্না করছে। কৃষ্ণ বলছেন, আরে রাধে, থামো থামো, তুমি চিন্তা করো না, ওই দিব্য পুরুষ অন্য কেউ নয়, ও হচ্ছে আমি স্বয়ং সেই দিব্য পুরুষ। বলছে, আরে আপনি কি করে হলেন, আপনার মাথায় ময়ূর পক্ষ আছে, চূড়া আছে, আর তার মাথা পুরো মাথা মুন্ডন করা, মাথা কোনো চুলই নেই, মুন্ডিত মস্তক, আর আপনার হাতে বাঁশি আছে, আর তার হাতে দণ্ড, আপনি সুন্দর পীত বসন পরে আছেন সুন্দর, আর তার আছে, তার গায়ে দেখছি গৌরীক বসন, কি করে আপনি হলেন? বলছে, হ্যাঁ রাধে, ও হচ্ছে আসলে আমি, আমি তোমা এই রূপে আমি এই কলিযুগে আমি আবির্ভূত হব। আমি যখন রুক্মিণীর ঘরে গিয়েছিলাম, রুক্মিণী আমাকে বলল, একদিন যখন কৃষ্ণ রুক্মিণীর ঘরে আসবেন, কৃষ্ণের জন্য রুক্মিণী খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কৃষ্ণ রুক্মিণীর ঘরে প্রবেশ করেছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে রুক্মিণী কৃষ্ণের চরণ ধরে কান্না করতে শুরু করেছে। কৃষ্ণ বলছেন, আরে রুক্মিণী, আমি এতদিন পরে তোমার ঘরে আসলাম, তুমি কোথায় আনন্দিত হবে, আর তুমি কান্না করছো। বলছে, প্রভু আমি কান্না করছি কেন, এ তুমি বুঝবে না, তুমি এসেছো আবার একটু পরে চলে যাবে, তুমি বুঝবে না আমাদের মনের কথা, তুমি স্বয়ং ভগবান হতে পারো, তুমি তুমি সব জানো না, তুমি জানো জানি না আমি স্বয়ং ভগবান স্বর্গাত্মা, সব কিছু আমার নখদর্পণে, আর আমি জানি না। হ্যাঁ প্রভু তুমি জানো না, জানলে এক রাধারানী জানে, তুমি জানো না। রুক্মিণী দেবী আমাকে এরকম বললেন, তখন থেকে আমার মনে হয়েছে যে আমি সব জানি কিন্তু আমি তিনটে জিনিস জানি না, তাই আমাকে আবার যেতে হবে। কি সেই তিনটে জিনিস? শ্রীরাধা প্রণয় মহিমা কিদৃশ বানৈব, শ্রীরাধার প্রেম কেমন এটা আমি জানি না। হে রাধে, আমি এই যে সন্ন্যাসী বেশ তুমি দেখলে, ভিখারীর বেশ তুমি দেখলে, এই বেশ হচ্ছে আমি, আর এই বেশে আমি নবদ্বীপে যাব, আমি এই তিনটে জিনিস জানার জন্য। কি জানার জন্য? তোমার প্রেম কেমন, আর তুমি আমাকে প্রেম করো, আমার ভিতরে কিছু মাধুর্য পাও, সে মাধুর্য বা কি রকম? কেন আমার মাধুর্য তো আমি জানতে পারবো না, মিশ্রী কত মিষ্টি কে জানে, যে আস্বাদন করে। মিশ্রী নিজে বলতে পারবে আমি কত মিষ্টি? না, মিশ্রী যে মিশ্রী খায় সে বলতে পারবে মিশ্রী কত। তা কৃষ্ণের ভিতর মাধুর্য আছে যা রাধারানী আস্বাদন করে, এই মাধুর্য বা কেমন, রাধারানীর প্রেমটা কেমন, কৃষ্ণের ভিতর যে মাধুর্য আছে সেই মাধুর্য বা কেমন, আর এই মাধুর্য কে আস্বাদন করে, কে আস্বাদন করে কৃষ্ণের মাধুর্য, কে আস্বাদন করে? রাধারানী। রাধারানী কৃষ্ণের মাধুর্য আস্বাদন করে কি সুখ পান, সেই সুখটাই বা কেমন, এই তিনটে জিনিস জানার জন্য আমি গৌরাঙ্গ রূপে আমি আবির্ভূত হব। এই তিনটে জিনিস জানার জন্য আমি গৌরাঙ্গ রূপে, তাই তোমার ভাব তোমার কান্তি নিয়ে যাব। রাধা ভাব অঙ্গী করি রাধারও বরণ ধরি, রাধার কান্তি রাধার ভাব এটা নিয়ে কৃষ্ণ গৌরাঙ্গ হবে। তাই ব্রহ্মা তারাও প্রার্থনা করছেন, হে প্রভু আপনি নবদ্বীপে আপনি আবির্ভূত হবেন, অকাতরে সবাইকে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম দান করবেন, আমরাও যেন তা থেকে বঞ্চিত না হই। এভাবে ব্রহ্মা প্রার্থনা করলেন, এবং অনেক সময় বিভিন্ন দেবতারা আসে যাতায়াত করে, এই যায় ওই যায়, শচীমাতা মনে হয় যে বুঝতে পারে এই ছায়া যাচ্ছে এই যাচ্ছে, তখন অবাক হয়ে যায়, ভাবছে কে যায় কে আসে। আসলে সব সময় দেব দেবতারা অলক্ষিতে থেকে মহাপ্রভুর স্তব স্তুতি করেন। হ্যাঁ, এইভাবে হতে হতে যখন ফাল্গুনী পূর্ণিমা তিথি আসল, শুভক্ষণ, সেই ফাল্গুনী পূর্ণিমা তিথি যখন আসলো, জগতের যত শুভক্ষণ সব এসে সেই তিথিতে একত্রিত হল। আমরা জন্মগ্রহণ করি, যদি তিথিটা ভালো থাকে আমাদের ভালো হয়, আর এখানে বলছে মহাপ্রভুর জন্মতিথিতে সেই তিথিগুলো তাদের জীবনকে সফল করার জন্য তারা সেই তিথিতে এসে সমবেত হচ্ছে। সেই তিথির জন্য মহাপ্রভু কৃতার্থ হবে না, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে সেই তিথিগুলো একত্রিত হওয়ার সুযোগ পেয়ে তাদের জীবন সার্থক হয়ে যাচ্ছে। তাই সমস্ত শুভ তিথিগুলো তারা সব সমবেত হয়েছে। কোন তিথিতে? ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা তিথিতে কি হয়? চাঁদের উদয় হয়। কি খণ্ড চাঁদ না পূর্ণ চাঁদ? পূর্ণ চাঁদের উদয় হয়। চাঁদকে দেখতে কেমন? খুব সুন্দর। এই জন্য কোন মহিলাকে দেখতে যদি সুন্দরী হয় বলে চন্দ্রমুখী, তাই না? চাঁদের সঙ্গে তুলনায় অবশ্য পরে আবার হয়ে যায় জ্বালামুখী। তাই এই জগতে ভালো জিনিসকে মানুষ চাঁদের সঙ্গে তুলনা করে, চন্দ্রমুখী অমুকতম সব চাঁদের সঙ্গে তুলনা করে, মানে চাঁদকে দেখতে খুব সুন্দর তাই। কিন্তু চাঁদ এত সুন্দর হলেও চাঁদের গায়ে কলঙ্ক আছে, আছে কি না? চাঁদের গায়ে কলঙ্ক আছে। সেই জন্য পূর্ণিমা তিথিতে চাঁদের উদয় হওয়ার কথা, পূর্ণ চন্দ্রের উদয় হওয়ার কথা, কিন্তু চাঁদ ভাবছে আজকে আমি উদয় হব, আর আজকে তো গৌরচন্দ্রের উদয় হওয়ার কথা। কোথায় গৌরচন্দ্র আর কোথায় আমি? চাঁদ মনে করে বলছে আমার গায়ে তো কলঙ্ক আছে, আর যে গৌরচন্দ্র আজকে উদয় হবে সেই গৌরচন্দ্রের গায়ে কোনো কলঙ্ক নেই। তাই বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের আর কিবা প্রয়োজন। অকলঙ্ক গৌরচন্দ্র আজ উদয় হবে, তাই এই সকলঙ্ক চাঁদ সে লজ্জা পেয়ে গেল, ভাবলো আমি কেন আজকে আর উদয় হব, আজকের গৌরচন্দ্রের সামনে আমি আমার মুখ দেখাতে পারবো না। যখন মহাপ্রভু বাল্যলীলা করছেন, চৈতন্য ভাগবত এক জায়গায় উল্লেখ করা আছে, ছোট্ট পায়ে নূপুর ঝুনঝুন করছে, মনে হচ্ছে পিছন থেকে মনে হচ্ছে পা থেকে যেন রক্ত ঝরে পড়ছে, এক তো মানে উজ্জ্বল। সেখানে বৃন্দাবন দাস ঠাকুর এক জায়গায় লিখছেন, কোটি চন্দ্র নহে এক নখের সমান, চাঁদকে খুব সুন্দর বলে, দেখতে নাকি খুব সুন্দর, একটা দুটো চাঁদ নয়, এক কোটি চাঁদের সৌন্দর্য যদি এক জায়গায় করা হবে তাহলে মহাপ্রভুর যে পায়ের একটা নখের সমানও তার সঙ্গে তুলনা চলবে না, তাহলে মহাপ্রভুকে দেখতে কেমন? চিন্তা করুন, কোন কোন সময় ভক্তরা আলোচনা করেন, মহারাজরা বলেন এই জগতের বিশ্ব সুন্দরী দেখতে খুব সুন্দরী, সে যদি এই দত্তপুকুরে আসবে পুরুষ লোকেরা যাবে দেখতে, কোনো মহিলা নাও যেতে পারে, তাই কি না? কিন্তু নিশ্চিত কোনো গরু যাবে না দেখতে, যাবে কোনো গরু? যাবে, যাবে না। এই জগতের বিশ্ব সুন্দরী যদি স্বর্গে নিয়ে যাওয়া হবে, তাকে অপ্সরাদের কাছে বিশ্ব সুন্দরীকে দেখতে একটা ধেড়ে ইঁদুরের মতন লাগবে, মনে হয় বিশ্ব সুন্দরী হচ্ছে একটা ধেড়ে ইঁদুর অপ্সরাদের কাছে, অপ্সরারা এত সুন্দরী, স্বর্গের অপ্সরারা এত সুন্দরী, তাকে যখন বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীদের কাছে নিয়ে যাওয়া হবে, স্বর্গের অপ্সরাকে দেখতে একটা কুনো ব্যাঙের মতন লাগবে লক্ষ্মী দেবীদের কাছে। তাহলে কত সুন্দরী লক্ষ্মী দেবী! একজন দুইজন লক্ষ্মী দেবী নয়, লক্ষ্মী শত সহস্র সেব্য মানম, হাজার হাজার লক্ষ্মী দেবী সবসময় যার সেবা করছে, কার সেবা? গোবিন্দের সেবা। লক্ষ্মী দেবীদের থেকেও সুন্দরী হচ্ছে ব্রজের গোপীরা, ব্রজের গোপীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন সুন্দরী আছেন, কে বলুন? রাধারানী। কি রাধারানী? এই রাধারানী একজনের প্রতি আকৃষ্ট, কার প্রতি? তাহলে চিন্তা করুন কত সুন্দর তাকে দেখতে, একটু বিচার করা যায়। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বি। তাই চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে, কোটি চন্দ্র নহে এক নখের সমান, একটা দুটো চাঁদ নয়, মহাপ্রভুর নিমাই তার যে একটা নখ তার সঙ্গে তুলনা করা চলবে না কোটি কোটি চাঁদকেও। তাই শ্রীমন মহাপ্রভু যখন হবেন চাঁদ লজ্জা পেয়ে গেল, আর লজ্জা পেয়ে সে কি করলো, সে রাহু তাকে গ্রাস করলো, অর্থাৎ রাহুর আন্ডারে চলে গেল। আর সেই দিন হলো চন্দ্রগ্রহণ। মহাপ্রভুর আবির্ভূত হওয়ার সময় তিন গ্রহণ হলো। কি কি তিন গ্রহণ? এক হচ্ছে জন্মগ্রহণ, আর মহাপ্রভুর জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে চন্দ্রগ্রহণ হলো, দুই গ্রহণ। আর সেই সঙ্গে সঙ্গে জগৎবাসীরা নাম গ্রহণ করলো, এই তিন গ্রহণ হলো। এক গ্রহণের, মহাপ্রভুর জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তিন গ্রহণ হলো। অর্থাৎ চন্দ্রগ্রহণ যখনই হলো, নবদ্বীপবাসীরা সবাই দৌড়ালো কোথায়, গঙ্গা স্নান করতে। আর গঙ্গা স্নানে যাওয়ার সময় হরিবোল গোবিন্দ মাধব মুকুন্দ বলছে, গঙ্গা স্নান করার সময় বলছে, রাস্তাঘাটে যেখানে সবাই গোবিন্দ মধুসূদন মাধব মুরারি সব ভগবানের নাম করছে, রাস্তাঘাটে গঙ্গার ঘাটে সব জায়গায় শুধু ভগবানের নাম। কিছু লোক বলছে এইরকম গ্রহণ যদি প্রত্যেক দিন হতো তাহলে নবদ্বীপ চেহারাই পাল্টে যেত। তো মহাপ্রভু আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই জগৎবাসীকে ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন, নাম বিনা কিছু নাহি কো আর চোদ্দ ভুবন আছে, নাম ছাড়া চোদ্দ ভুবনে আর কিছু নেই, নাম বিনা কিছু নাহি কো আর চোদ্দ ভুবন। মহাপ্রভু আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই জগতে সবাইকে ডিক্লেয়ার করলেন যে হরিনাম করতে হবে, সবাই হরিনামে মত্ত হয়ে গেল। মহাপ্রভু আবির্ভূত হলেই সেই সঙ্গে সঙ্গে চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা আছে, শান্তিপুরে ছিলেন অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য নাচতে শুরু করলেন, হরিদাস ঠাকুর নাচতে শুরু করলেন। কেন নাচে কেন গায় কেহ নাহি জানে, কেন যে নাচছে কেন যে গাইছে কেউ বুঝতে পারছে না, খুব নাচতে থাকছে। এইদিকে অদ্বৈত আচার্যর স্ত্রী, তারপরে শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী, সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী, সবাই বাটাই করে বিভিন্ন দ্রব্য নিয়ে আসলেন শচীমাতার পুত্র হয়েছে দেখার জন্য। আসলে এর আগে শচীমাতার অনেক কন্যা জন্ম গ্রহণ করে করে মারা গেছে, লাস্টে যে পুত্র তার নাম হয়েছে বিশ্বরূপ। বিশ্বরূপ, আর সে তারপরেই এই মহাপ্রভু নিমাইয়ের জন্ম। সীতা ঠাকুরানী মালিনী দেবী অন্যান্য সমস্ত ব্রাহ্মণীরা তারা সব বাটায় করে বিভিন্ন মঙ্গল দ্রব্য বিভিন্ন দান উপহার দেওয়ার জন্য এসেছেন। শাস্ত্রে বর্ণনা করা আছে শুধু মালিনী দেবী আসেননি, সীতা ঠাকুরানী আসেননি, জগতের ব্রাহ্মণীরা আসেননি, স্বর্গ থেকে ইন্দ্রাণী ইন্দ্রদেবের স্ত্রী, ব্রহ্মাণী ব্রহ্মার স্ত্রী, সব তারা বিভিন্ন মনুষ্যর বেশ ধারণ করে সব উপহার নিয়ে এসেছেন নিমাইকে দেওয়ার জন্য, নিমাইকে দেওয়ার জন্য সবাই এসছে। আর সবাই দেখ, শচীমাতা ভাবছে, সে বিড় বিড় করে কেউ কথা বলছে, কেউ যাচ্ছে কেউ আসছে, অনেক সময় তাদের চেহারা দেখা যাচ্ছে, কাউকে একটু ছায়া দেখা যাচ্ছে, বিভিন্ন রকম অদ্ভুত, আবার কেউ যাচ্ছে আসছে, আর সমস্ত আত্মীয় স্বজন তারা অনেক সময় ভয় পেয়ে যাচ্ছে, তারা আবার নৃসিংহদেবের মন্ত্র বলছে, ভাবছে কোনো, কারণ যাকে কেউ খুব ভালোবাসে তার অনিষ্টের কথা চিন্তা হলেই খুব ভয় আসে, আর সেই জন্য বাচ্চার অনিষ্ট কেউ যেন অন্য কেউ না আসে তারা খুব চিন্তা করে আর নৃসিংহদেবের প্রার্থনা করে এইভাবে। আর ছোট্ট নিমাই, তাকে তার দাদা বিশ্বরূপ কোলে ধরে, কোলে নেয়, আর যখন নিমাই তো আসলে প্রথমেই জন্মগ্রহণের পরপরই কোষ্ঠী গণন হয়েছে, তৃতীয় অধ্যায় বর্ণনা করা আছে কোষ্ঠী গণন। নীলাম্বর চক্রবর্তী কোষ্ঠী গণন করে বলছেন, ভবিষ্যৎ একটা বাণী আছে যে ব্রাহ্মণ রাজা হবে, এই নবদ্বীপে ব্রাহ্মণ রাজা হবে। তো এর অঙ্গে সমস্ত সেরকম শুভ তিথি দেখতে পাচ্ছি। আরো একজন এসছে, সেও কোষ্ঠী গণনা করছে, আর একজন ব্রাহ্মণ, সে গণনা করছে, এত এইরকম ছেলেকে দেখা যায় না, সমস্ত সবাই এসে তার চরণ আশ্রয় গ্রহণ করবে। কোষ্ঠীতে দেখতে পাচ্ছে যত পাষণ্ডীরা আছে তারাও এসে এর চরণ আশ্রয় গ্রহণ করবে, এবং সবাই সব জায়গায় খুব নাম ডাক হবে। অনেক গুণগান করেছেন, কি কত মহান হবে, সবাই এর সঙ্গ করবে, সঙ্গ চাইবে। কিন্তু কোষ্ঠীতে দেখতে পেলেন সন্ন্যাসের কথাও লেখা আছে সন্ন্যাস, কিন্তু সেটা আর বললেন না, বললে বাবা মা দুঃখ পাবে, সেই জন্য সন্ন্যাসের যে কথাটা সেটা লুকিয়ে গেলেন, সেটা বললেন না। এইভাবে কোষ্ঠী গণন হলো। ছোটবেলায় বাল্য বয়সে বিশ্বরূপ কোলে ধরে নিমাই শুয়ে থাকে, বালক শুয়ে থাকে, শচী মাতা এদিক ওদিক কাজ করতে যায়, গৃহের কাজ করে, আর ঘরে যে যখন আসে এসে দেখে চাল ডাল, তারপরে দুধ দধি সব ভাঙা চোরা সব ফেলে দিয়েছে, মনে হচ্ছে কেউ এসেছিল। ভাবছে, এসেই দেখে যে নিমাই শুয়ে আছে। অ্যাকচুয়ালি কি করে, ঘরে যখন কেউ থাকে না, নিমাই তো একদম ছোট, তা নিমাই কি করে, উঠে সব কিছু ঘরে যা থাকে সব ভেঙে টেঙে ফেলে, সব ভেঙে ফেলে, সব তেল ঢেলে ফেলে দেয়, দুধ দধি যা থাকে সব নষ্ট করে, আর যখনই বুঝতে পারে মা আসছে টুপ করে যেয়ে আবার বিছানায় শুয়ে থাকে। আর মা যখন ঘরে আসে দেখে যে আরে এত কিছু কে ভাঙলো, নিশ্চয়ই কোনো হয়তো রাক্ষসী বা কেউ এসেছিল নিমাইয়ের কিছু অনিষ্ট করার জন্য, কিন্তু নিমাইকে কিছু করতে পারলো না, সেই জন্য রাগ করে মনে হয় এইগুলো সব ভেঙে দিয়ে চলে গেছে, এরকম সব ভাবে। এভাবে শুতে তারপরে হলো উক্রমণ, মানে পাশ ফিরার একটা উৎসব হয়। সেই উৎসবে শচী মাতাকে, শচী মাতা গঙ্গায় স্নান করলেন, ব্রাহ্মণকে কিছু দান টান করলেন, পাশ ফিরা হলো। তারপরে নিমাই আস্তে আস্তে হামাগুড়ি দিতে শুরু করলেন। সেখানে তখন কিছুদিন পরে নামকরণ সংস্কার হবে, নামকরণ সংস্কারের জন্য নীলাম্বর চক্রবর্তী অন্যান্য সব ব্রাহ্মণরা এসেছে নামকরণ সংস্কার। এখন মহিলারা একটা নাম বলছে, আর ব্রাহ্মণরা কষ্টি দেখে আর একটা নাম পাচ্ছে। মহিলারা কি নাম বলছে, না এই শচী মাতার আগে অনেক অনেক সন্তান জন্ম হয়ে মারা গেছে, এই জমের মুখে নিমতিত দেওয়ার জন্য এই নিমা, এর নাম হওয়া উচিত নিমাই। মহিলারা নাম রাখতে চায় নিমাই। আবার তারা গোষ্ঠী গণনা করে দেখছে এই ছেলের জন্ম সঙ্গে সঙ্গে সারা পৃথিবী ধন ধান্যে পরিপূর্ণ হবে, আর এই সন্তান সবাইকে ভরণ পোষণ করবে, সেই জন্য এর নাম হওয়ার উচিত বিশ্বম্ভর, এ সমস্ত বিশ্বকে ধারণ করবে, সেই জন্য এর নাম হওয়া উচিত বিশ্বম্ভর। তাই তখন সিদ্ধান্ত করা হলো এর দুটো নাম হবে, ডাক নাম হবে নিমাই, আর কোষ্ঠীতে নাম হবে বিশ্বম্ভর, যিনি বিশ্বকে ধারণ করবেন। এই জন্য নাম হলো দুটো নাম, এই নামকরণ হলো। তারপরে নামকরণের পরে তাকে সামনে বিভিন্ন বস্তু রাখা হয়েছে, খই রেখেছে, ধান রেখেছে, ভাগবত রেখেছে, স্বর্ণ রেখেছে, জগন্নাথ মিশ্র বলছে, বাবা তোমার যেটা তুমি সেটাকে ধরো। তখন নিমায় হামাগুড়ি দিতে দিতে যে কি ধরল, শ্রীমৎ ভাগবত হরিবল। সবাই তখন হরিবল দিয়ে বলল, এই বালক বড় হলে বিষ্ণু ভক্ত হবে, এই বড় হলে বড় শাস্ত্রের পণ্ডিত হবে। সবাই তাই মনে করল। হামাগুড়ি দেয় নিমাই, বয়স এখন খুব ছোট, শুধু হামাগুড়ি দিতে পারে। এই হামাগুড়ি দেওয়ার সময় একটা লীলা হয়েছে, বাচ্চা দেখবেন যা পায় তাই ধরে। যখন একটু হামাগুড়ি এদিক ওদিক যেতে থাকে, সে সাপ কোপ যা পেল সামনে খপ করে ধরতে চায়। আর নিমা এরকম হামাগুড়ি দেয়, যাকে পায় তাকে ধরে। একদিন অনন্ত শেষ নাগ, অনন্ত নাগ, সে ভাবছে আমি একটু প্রভুর সেবা করব। আর সে যখন উঠানে এসেছে, আর নিমাই খপ করে তাকে ধরেছে, বিরাট বড় সাপ। আর সাপ কি করেছে, এরকম কুণ্ডলি করে চুপ করে আছে, আর নিমাই তার ঘাড়ের উপরে শুয়ে আছে। আর জগন্নাথ মিশ্র, শচী মাতা চিৎকার করতে লাগছে, হরে হরে সর্বনাশ, আমার নিমাই কি হবে কি হবে। যখন দেখছেন জগন্নাথ মিশ্র, শচী মাতা খুব ভয় পাচ্ছে, তখন ভাবলেন আর বেশিক্ষণ এখানে থাকলে উনাদের কষ্ট দেওয়া হবে। তখন উনি পট করে সেই অনন্ত শেষ কি বের হয়ে চলে যেতে লাগলেন। আর যখনই যাচ্ছে, নিমাই আবার খপ করে ধরতে যাবে, আর যখন সাপ থেকে একটু আলাদা হয়েছে আবার ধরতে যাচ্ছে, খপ করে শচী মাতা ধরে আবার কোলে নিয়ে নিয়েছে। হায় রে হায়, আমাদের ভাগ্য ভালো। তারা যখন সাপের উপর বসেছিল, চিৎকার করে করে ডাকছে, কাকে ডাকছে, গরুর গরুর গরুর। গরুরকে ডাকলে নাকি সাপের ভয় থাকে না, সাপের কিছু ক্ষতি করে না। তাই শচী মাতা গরুর গরুর, জগন্নাথ মিশ্র গরুর গরুর বলে চিৎকার করলো। আর ভয় দেখে অনন্ত শেষ নাগ তখন পালিয়ে গেল, শচী মাতা খপ করে তাকে কোলে ধরে নিলেন। এভাবে মহাপ্রভু বাল্য লীলা, হামাগুড়ি লীলা করছে। আস্তে আস্তে নিমাই হাঁটতে শিখেছে। হাঁটার সময় একটা লীলা বলা হোক, কেবল যখন হাঁটছে, অ্যাকচুয়ালি আগে থেকে আর একটা লীলা হচ্ছে, জন্মগ্রহণের সময় থেকেই কান্না শুরু করেছে, কাঁদতে শুরু হয়। আর কেউ যদি হরিনাম করত সঙ্গে সঙ্গে কান্না থেমে যেত। সেই জন্য নিমাইকে কাছে পেলে সবাইকে হরিনাম করতে হতো। আর সবার বাড়ি হরিনামে মত্ত হয়েছে, মানে জগন্নাথ মিশ্রের বাড়ি হরিনামে মত্ত। সমস্ত মহিলারা নিমাইকে যদি ঠান্ডা রাখতে হয়, সবসময় হরিনাম করতে হবে, সবসময় খালি হরিনাম করে। আর নিমাই কি করেন, যখন হাঁটতে শিখেছে, হাঁটতে শিখে এ বাড়ি ও বাড়ি যায়, যার যেটা পায় সেটা চুরি করে নিয়ে আসে, খই দুধ কলা যার যেখানে পাবে চুরি করে নিয়ে আসবে। আর চুরি করে এনে কি করে, যারা যেসব মহিলারা হরিনাম করে তাদেরকে দেয়, ছোট্ট বালক সব বাড়িতে বাড়িতে এটা ওটা নিয়ে আসবে। আবার আনতে যে যদি কখনো ধরা পড়ে যায়, তখন সে কি করে তার পা ধরবে, এবার ক্ষমা করে দাও, আর এরকম আর করব না, এবার ক্ষমা করে দাও। আর তার এত সুন্দর কথা শুনলে কার না মন গলে যায়, দেখতে এত সুন্দর, কথাগুলো এত সুন্দর। হ্যাঁ, বদনং মধুরম, হসিতং মধুরম, চলিতং মধুরম, হ্যাঁ সব কিছু, বলিতং মধুরম, যা কিছু সব হচ্ছে মধুর মধুর মধুর। তা দেখেই সবার মন গলে যেত, আর কেউ হয়তো খই কলা এমনিতেই দিয়ে দিত। এইভাবে সেইগুলো নিয়ে এসে কি করতেন, যারা হরিনাম করত তাদেরকে দিতেন। এর থেকে কি প্রমাণ হয়, এর থেকে কি প্রমাণ হয়, হরিনাম করলে আর খাওয়ার অভাব হবে? হওয়ার কথা নয়। স্বয়ং ভগবান যারা হরিনাম করে তার জন্য ভিক্ষা করছেন, তার জন্য ভিক্ষা করে তাকে খাওয়াচ্ছেন। চিন্তা করো, ছোট্ট বয়সে, বয়স থেকে। একদিন পরে অবশ্য যদি সময় হয় সেই লীলা বলবো, কিন্তু প্রসঙ্গক্রমে একটু বলি। পরের লীলা অবশ্য মহাপ্রভু সন্ন্যাসের পরের লীলা, শিবাস ঠাকুরের বাড়িতে এসেছে। শিবাস ঠাকুর তখন নবদ্বীপ ত্যাগ করে হালি শহরে আছেন। শিবাস ঠাকুরের বাড়িতে যখন মহাপ্রভু আছেন, তখন দেখছে মহাপ্রভু দুই তিন দিন ছিলেন, দেখছে শিবাস ঠাকুর কোনো হাই ইনকাম করে না। একদিন শিবাস ঠাকুরকে ডেকে মহাপ্রভু যে শিবাস, তোর বাড়িতে থাকলাম, দেখলাম না তো তুমি কিছু হাই ইনকাম করছো, কোনো আয় ধান্দা করো, তুমি শুধু হরিনাম করো, সেবা পুজো করো, তা তোমার সংসার চলবে কি করে? এরকম হলে সংসার চলবে? কিছু আয় ইনকাম করো। ও যে প্রভু, আমার ওইসব ধান্দায় যেতে ভালো লাগে না, আমার শুধু আপনার নাম করতে ভালো লাগে। বলে তাহলে তুই সন্ন্যাস নিয়ে নাও। ও না না না, আমি সন্ন্যাসও নেব না, সন্ন্যাসও নেবে না, আয় ইনকামের কিছু ধান্দা করবে না, তো সংসার চলবে কি করে? তখন শিবাস ঠাকুর এরকম করে তিনটি হাততালি দিলেন। মহাপ্রভু বললেন, আরে শিবাস, তুমি তিনটি হাততালি দিলে কেন? বলছে, আমি তিনটি হাততালি দিলাম, আমি তো আইন কামে ধান্দায় যাব না, আমি এই হরিনাম করব। হরিনাম করার পরেও যদি একদিন না খেয়ে থাকতে হয় আমি সহ্য করব, কিছু করব না। ভদ্রলোকের মতন একদিন না খেয়ে থাকলে সহ্য করব। যদি দুই হাততালি দিলাম কেন, দুই দিনও দেখব, দুই দিনও যদি এই হরিনাম করে সেবা পুজো করে যদি না খেয়ে থাকতে তাও সহ্য করব। তিন দিনের দিনেও যদি না খেয়ে থাকতে হয় তাহলে আমি সোজা গঙ্গায় ঝাঁপ দেব, মারা যাব। মহাপ্রভু বলছে, না রে শিবাস, তোমার গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে হবে না। লক্ষ্মী দেবী, ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী, যদি দরকার পড়ে তারও কোনোদিন নাই ভিক্ষা করতে যেতে হবে, কিন্তু তোমার ঘরে কোনোদিন অভাব হবে না, তুমি হরিনাম করো। এটা মহাপ্রভু শিক্ষা দিলেন। আর এক জায়গায় শিক্ষা আছে, সন্ন্যাস গ্রহণ করে যখন তিনি দক্ষিণ চব্বিশ পরগনা পার হয়ে তমলুকের ওখানে গিয়েছেন, ওখানে যুধিষ্ঠির ঘাট বলে একটা ঘাট আছে, সেই ঘাটে যখন গিয়েছেন, সঙ্গে ওনার নিত্যানন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ, গদাধর কয়েকজন ভক্ত ছিলেন, সবাইকে রেখে মহাপ্রভু ভিক্ষা করতে গিয়েছিলেন। ভিক্ষা করে যখন নিয়ে এসেছেন, ভিক্ষা করতে যখনই গিয়েছেন, সবাই বেশি করে দিচ্ছে, কারণ তার মহাপ্রভু রূপ, তারকে দেখলেই কেনা আকৃষ্ট হবে, যেখানেই ভিক্ষা করতে গেছে সেখানেই। উনি যখন ভিক্ষা করে জগদানন্দ পণ্ডিতকে দিয়েছে, জগদানন্দ পণ্ডিত বলছে, প্রভু বুঝতে পেরেছি আপনি আমাদের ভরণ পোষণ করতে পারবেন, কারণ ভিক্ষায় এত জিনিস নিয়ে এসছেন, তা আসলে ভগবান ভরণ পোষণ করবেন না, কে ভরণ পোষণ করবে? মমতা ব্যানার্জি? কেউ? অন্য কেউ করবে? কেউ করবে না। আসল তুমি গোপ্তা, তুমি ভরণ পোষণের মালিক হচ্ছে ভগবান। তাই নিমাই বাল্য বয়সে ভিক্ষা করে করে দুধ খই কলা দিতেন, কাদের দিতেন? যারা হরিনাম করতেন তাদের। তাই যারা আমরা হরিনাম করব, আমরা মহাপ্রভুর হাতের জিনিস পাবো, পাবো কি না? তাই হরিনাম করলেই মহাপ্রভু খুশি হন। বাল্য বয়সে উনি হাঁটাহাঁটি করতেন, আর যেখানে যা পেতেন। একদিন কান্না করছেন, সবাই হরিনাম করছেন, মহিলারা হরিনাম করছেন, আর ওই দিন কান্না আর থামে না, কান্নাই করে যাচ্ছে, সবাই কান্না, সবাই হরিনাম করছেন, মহিলারা সবাই ঘিরে ঘিরে হরিনাম করছেন, কিন্তু কান্না আর থামে না। যখন কান্না থামে না, তখন সবাই জিজ্ঞাসা করছে, আরে নিমাই, অন্য দিনে তো কান্না থেমে যায়। আজকে তুমি কান্না থামাচ্ছ না কেন? আজকে আমরাও তো হরিনাম করছি, তা আজকে কান্না থামছ না কেন? তখন নিমাই বলছে, আজকে হচ্ছে একাদশী তিথি, আর আজকে একাদশী তিথিতে এই নবদ্বীপে জগদীশ আর হিরণ্য পণ্ডিত তার ঘরে বিষ্ণুর জন্য নৈবেদ্য রান্না হয়েছে, ওই নৈবেদ্য আমাকে এনে দাও, আমি খাবো। ওই জন্য দিলে আমার আমি কান্না থেমে যাবে। সবাই অবাক হয়ে গেছে, ছোট্ট বালক একাদশী আজকে কি করে জানলো, আর কি করে জানলো যে সে জগদীশ হিরণ্য পণ্ডিতের গৃহে আজ বিষ্ণুর জন্য অন্ন ভোগ রান্না হয়েছে, নৈবেদ্য রান্না হয়েছে। সবাই দৌড়ে গেল, সত্যিকারে তাই দেখলো, নিমাইকে নিয়ে গেল সেখানে, সবাই সেই নৈবেদ্য প্রসাদ দিয়েছে। সবাই অবাক হয়ে গেছে, নিমাই কি অদ্ভুত, জানলো কি করে একাদশী, জানলো কি করে তার বাড়িতে নৈবেদ্য রান্না হয়েছে। সবাই ভাবল এ দেহে মনে হয় গোপালের অধিষ্ঠান, নিমাইয়ের দেহেতে মনে হয় গোপাল লীলা করছে। সবার ভিতরে এই বিশ্বাস আসল, সাক্ষাৎ গোপাল অবস্থান করছে। এইভাবে একদিন লীলাতে মত্ত আছেন, একদিন মা খুব সুন্দর নূপুর পরিয়ে দিয়েছেন, তারপরে কোমরে বাজু বন্ধন, হাতে ভালো চুড়ি, গলায় সুন্দর মালা, এত সুন্দর অলংকারে সুসজ্জিত করে দিয়েছেন। আর নিমাই ঝুনঝুন করতে করতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, এই দেখতে পেয়েছে দুইজন চোর, চোর দেখতে পেয়েছে, আরে বাবা, এ এত সোনা দানা নিয়ে বালক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, একে যদি চুরি করে নিয়ে যাওয়া যায় তাহলে তো জীবনে আর মা চণ্ডীর কৃপায় আর কিছু চুরি করতে হবে না। আর সেই জন্য দুই চোর সুযোগ বুঝে সন্দেশ নিয়ে বলছে, বাবা বাবা আসো, সন্দেশ দেব সন্দেশ। আর নিমাই তাদের কাছে গিয়েছে, আর তারা কি করেছে, নিয়ে চলো বাবা চলো বাড়িতে আরো সন্দেশ দেব, দিয়ে কাঁধে তুলেছে। আর দুইজন যাচ্ছে, একজন কাঁধে নিয়েছে, আর একজন বলছে আমি ওর মালা গলার মালাটা নেব, কেউ বলছে আমি পায়ের নূপুরটা নেব, মন কলা খাচ্ছে দুইজন, আলোচনা করছে। এইভাবে বাড়িতে যাওয়া যাও, চোরেরা তাদের বাড়িতে নিয়ে যাবে নিমাইকে, কিন্তু বাড়িতে নিয়ে যাবে কি, সারা নবদ্বীপে ঘুরছে বাড়ি আর খুঁজে পাচ্ছে না। নিমাই কোথায়? কাঁধে, কার কাঁধে? চোরের কাঁধে। আর সারা নবদ্বীপ কাঁধে চড়ে ঘুরছে, কি চোর খুব খারাপ না? না, মহাভাগ্যবান। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন পরমাত্মে চোর হচ্ছে মহাভাগ্যবান, যার কাঁধে স্বয়ং ভগবান উঠেছেন। হরি বল। আসলে কৃষ্ণলীলায় চৈতন্য লীলায় কাউকে ছোট ভাবা উচিত নয়। একজন সার্বভৌম ভট্টাচার্য, তিনি ভাগবত প্রভু, উনি ভাগবত কথায় বলছিলেন, উদাহরণ দিচ্ছিলেন, একটা ছেলে খুব ভালো ছেলে, ভালো স্টুডেন্ট, স্বভাব চরিত্র খুব ভালো, কিন্তু স্কুলে একদিন নাটক হয়েছে, আর নাটকে ওই ছেলেটাকে একটা খারাপ ছেলের পার্ট দেওয়া হয়েছে। ওই ছেলেটা কি খারাপ? ওকে ওই রোলটা দিয়ে দেওয়া হয়েছে, তুমি এই রোল করো। নাটকটাকে কমপ্লিট করতে গেলে একজনের ভালো রোল করতে হবে, একজন খারাপের রোল করতে হবে, করতে হবে না? সেই হিসাবে ছেলেটা ভালো, রোলটা করছে খারাপ ছেলের রোল, তা কি খারাপ? না। ঠিক সেরকম কৃষ্ণলীলায় দেখবেন অনেক অসুর অমুক তমুক, কিন্তু ভাববেন না যে খুব খারাপ, শিক্ষা দেওয়ার জন্য। আমাদের সবাইকে সম্মান করতে হবে। তাই বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন পরমার্থে চোর হচ্ছে মহাভাগ্যবান, পরমার্থে এই চোর হচ্ছে মহাভাগ্যবান, যার কাঁধে স্বয়ং ভগবান উঠেছে। আর সে কি করেছেন, চোর সেই নিমাইকে নিয়ে সারা নবদ্বীপ ঘুরছে, এখানে ঘুরছে আর বাড়ি খুঁজে পাচ্ছে না। আর এদিকে শচীমাতা জগন্নাথ মিশ্র কান্নাকাটি করছে, কোথায় গেল বাপ নিমাই, কোথায় নিমাই, কোথায় নিমাই বলে চিন্তা করছে, কোথায় খোঁজাখুঁজি করছে। আর এই চোর ঘুরতে ঘুরতে কি করেছে, বিষ্ণু মায়ায় মোহিত হয়েছে, এমন হয়েছে এই চোর ঘুরে ঘুরে জগন্নাথ মিশ্রের বাড়ি অর্থাৎ নিমাইয়ের বাড়িতে এনে বলছে বাবা বাবা এখানে নামো। সে মনে করছে আমার বাড়িতে এসে গেছে, বিষ্ণু মায়ায় এত মোহিত হয়ে গেছে, ভাবছে এটা হচ্ছে আমার নিজের, চোর ভাবছে আমার নিজের বাড়ি, মনে করে বাবা নামো। আর নিমাই বলছে হয় হয় নামাই দাও, নামিয়ে দিয়েছে। বাংলাদেশি কথা হয় হয়, এই চৈতন্য ভাগবতে অনেক বাংলাদেশি কথা আছে। 5 বছরের ছাওয়াল, ছাওয়াল কি কথা, তাই ছাওয়াল কথাটা লেখা আছে এক জায়গায় চৈতন্য ভাগবতে, অনেক ওই কথা লেখা আছে। তা নিমাই বলছে হয় হয় হ্যাঁ নামাও, মানে নামাও নামাও, নামিয়ে দিয়েছে। আর যখনই নামিয়ে দিয়েছে, নামিয়ে দেওয়ার পরেই তার চোখ খুলে গেছে, আরে এটা তো আমার বাড়ি নয়, এটা জগন্নাথ মিশ্রের বাড়ি, দেব দৌড়। হ্যাঁ পালিয়ে গেছে। আর নিমাই বাবাকে দেখতে পেরে, আর জগন্নাথ মিশ্র নিমাইকে দেখতে পেরে, বাবা নিমাই আসো আসো দৌড়ে নিমাইকে কোলে তুলেছে, কে তোমাকে কোথায় কোথায় নিয়ে গেছিল, কোথায় তুমি কোথায় ছিলে। নিমাই বলছে আমি গঙ্গার ঘাটে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই একজন আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। বলছে কে সেই কে সেই, সবাইকে বলছে খোঁজো তাকে খোঁজো তাকে, কে এত ভালো কাজ করলো নিমাইকে বাড়িতে পৌঁছে দিল, তাকে কিছু পুরস্কার দেওয়া হবে, তাকে সম্মান দেওয়া হবে। জগন্নাথ মিশ্র ঘোষণা করছে, আর চোর কি কাছে থাকে, সে পালায়। তা চোর হচ্ছে মহাভাগ্যবান, সবাই নিমাইয়ের কৃপা পেলেন। এভাবে নিমাই বিভিন্ন বাল্য লীলা করছে। আমি কতক্ষণ বলবো, 7:30 পর্যন্ত না, আমি আরো একটা লীলা বলি, কারণ অনেকে ভাব অসুবিধা হচ্ছে আপনাদের, না বলবো নাকি, না যদি টাইমের ব্যাপার থাকে তাহলে আমি, আমি বললে আমি কন্টিনিউ বলতে থাকবো, না তো আপনারা বলবেন। আমি আর একটা লীলা বলি, নিমাই ছোট্ট বালক নিমাই, তা সেই কাহিনীটা আসলে, এই কাহিনীটা বলার আগে আমার, এটা চৈতন্য মঙ্গলের একটা কাহিনী, কিন্তু এই কাহিনীটা সুন্দর পদ্য আকারে প্রেমানন্দ ঠাকুর লিখেছেন, কিন্তু আমি কোনো বইতে খুঁজে পাইনি। আমি একজন প্রভুর কাছ থেকে মুখস্থ শুনলাম, আর তার কাছ থেকে রেকর্ড করে এনে ওই আমাদের পুরী মন্দিরের প্রেসিডেন্ট ওনার কাছ থেকে রেকর্ড শুনতে, এমনি লীলাটা আমি চৈতন্য মঙ্গলে পড়েছি, কিন্তু এইটা যে প্রেমানন্দ ঠাকুর তিনি আবার কীর্তন আকারে লিখেছেন আমি দেখিনি কোথাও। তা ওনার ওখানে আমি পেয়েছিলাম যেখানে উনি কীর্তন আকারে সেই কাহিনীটা বলছেন, সুন্দর। আমার মোবাইলটা বের করে দাও, মোবাইলের লেখা, আমি ওই আপনাদের সঙ্গে ওই কীর্তনটাকে একটু শেয়ার করতে চাই, তাহলে ভালো লাগবে, কারণ লাস্টে এমন কাহিনীটা আগে বলি, কাহিনীটা হচ্ছে এরকমই, কাহিনীটা বললে তখন কীর্তনটা শুনতে আপনাদের ই লাগবে। কাহিনীটা হচ্ছে লোচনদাস ঠাকুর তার চৈতন্য মঙ্গলে এই কাহিনীটা উল্লেখ করেছেন। একদিন কি হয়েছে, একদিন এই নিমাই, ছোট্ট বালক নিমাই, যেরকম বাচ্চারা আপনারা দেখবেন কুকুরের বাচ্চা ধরতে খুব ভালোবাসে, এই নিমাই ছোট্ট বালক নিমাই সে কি করেছে, একদিন ডগর ডাগর মোটা সোটাটা কুকুরের বাচ্চা ধরেছে, আর বাচ্চা ধরে বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে নিয়ে আসার নিয়ে আসলে সচী মাতা চিৎকার করছে, আরে নিমাই কুকুর ছাড় ছাড়, নিমাই তো ছাড়ছে না, না আমি এর সঙ্গে খেলবো। বলছে ঠিক আছে কুকুর ছানাকে আমি দেখছি, তুই স্নান করে আয়, তারপরে কিছু খাবার খাবি। যখন স্নান করতে গিয়েছে সচী মাতা কুকুর ছানা ছেড়ে দিয়েছে, কিন্তু এই যে নিমাইয়ের আদর পেয়েছিল যে কুকুর ছানাটা, তার কি গতি হয়েছে চৈতন্য মঙ্গলে লেখা আছে। সেই কুকুর ছানা মহাপ্রভু নিমাইয়ের আদর পেয়ে সচী মাতা ছেড়ে দিয়েছে, কিন্তু যে সে অন্য কুকুর ছানার সঙ্গে মিশল না, সে নবদ্বীপে পৌঁছে গেল, আর দুটো পা মাটিতে আর দুটো পা উপরে তুলে মানুষের মতন সে কীর্তন করতে লাগলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত নবদ্বীপবাসীর অবাক হয়ে গেছে সেই দৃশ্য দেখে, একটা কুকুরের মুখ থেকে হরিনাম হচ্ছে, কারণ মহাপ্রভুর কৃপা পেয়েছে। আর যখন এই সবাই দেখছে, হঠাৎ চিন্ময় ধাম থেকে রথ চলে এসছে এবং এই কুকুরের দেহ থেকে দিব্য দেহ বের হয়ে সেই রথে প্রবেশ করলো, আর রথ ভগবত ধামে ফিরে চলে গেল। এক কুকুর ছানা মহাপ্রভুর কৃপা পেল, না মঙ্গলারতি আছে, না সন্ধ্যারতি আছে, না ষোলমালা জপ আছে, শুধু মহাপ্রভুর কৃপা। এই জন্য মহাপ্রভুর প্রকটকালীন সময় অনেক কৃপা, হয়তো মহাপ্রভু এই বাল্যলীলাতেও এক জায়গায় চৈতন্য না চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, তিনি সুন্দর ভাবে কারো দিকে যদি তাকাচ্ছেন আর সে আনন্দ সাগরে পুরো ডুবে যাচ্ছে, শুধু চোখ দিচ্ছেন, কারো দিকে যদি চোখ দিচ্ছেন আর কারো দিকে দৃষ্টি দিচ্ছেন, দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই সে আনন্দ সাগরে পুরো ডুবে যাচ্ছে। মনে পড়ে একটা কাহিনী, রাধা গোবিন্দ মহারাজ বলেছেন, বঙ্কবিহারী মন্দির আছে বৃন্দাবনে, ঝলক দর্শন আপনারা জানেন, এই বঙ্কবিহারী ভগবানকে দেখার জন্য প্রত্যেক দিনে এক অন্ধ ব্যক্তি আসতেন, এসে দাঁড়িয়ে থাকতেন, কিছুক্ষণ দেখতে পারতেন না, দাঁড়িয়ে থেকে আবার চলে যেতেন। একটা ভক্ত জিজ্ঞাস করছেন, আরে আপনি দেখি প্রত্যেক দিন আসেন, আপনি তো ভগবানকে দেখতে পান না, তা আপনি এখানে এসে শুধু ভিড় ঠেলে ঠেলে মন্দিরে ঢোকার কি দরকার, আপনি তো বাড়িতেও দেখতে পান না, এখানেও দেখতে পান না, তাই এখানে এসে আপনার কি লাভ। বলছে দেখুন, আমি এখানে আসি আমি ভগবানকে দেখার জন্য নয়, দেখব বলে না, ভগবানের দৃষ্টি যদি একটু আমার দিকে পড়ে যাবে তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে, ওই আশায় আমি প্রত্যেক দিন আসি, এসে সামনে কিছুক্ষণ দাঁড়াই, যদি ভগবান আমার দিকে একটু দৃষ্টি দেবে তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। তা আমরা ভগবানকে কি দেখব, ভগবানের সামনে যাওয়া দরকার যদি ভগবানের দৃষ্টিটা একটু আমার উপরে পড়ে। তো নিমা এরকম কারো যদি কৃপা করেছেন, তা সেই কীর্তনটা এখানে বর্ণনা করছেন কিভাবে, প্রেমানন্দ ঠাকুর লিখছেন, সেদিন প্রভাতে শচীর দুলাল বাড়ির বাহিরে যায়, খেলিতে খেলিতে পথের মাঝেতে কুকুর দেখিতে পায়, দেখে একখানা কুকুরের ছানা নগর ডাগর দেহ, দুরন্ত দেখিয়া দূরে রহে সবে কাছে না আশয়ে কেহ। একটা কুকুর ছানা মোটা সোটা, তাকে দেখে লোকেরা সব দূরে কিন্তু কেউ কাছে যায় না, কিন্তু তখন নিমাই কি করলো, তবে তো নিমাই একা সেথা যাই, ঝাপটিয়া ধরে তারে, দুরন্ত স্বভাব ছাড়িয়া কুকুর আর তো লঙ্ঘিতে নারে। যখনই নিমাই তাকে ধরে ফেলেছে, কুকুরের যে স্বভাব পুরো স্বভাব চেঞ্জ হয়ে গেছে। তাই আমাদের প্রতি যদি মহাপ্রভুর দৃষ্টি পড়ে, আমাদের যে খারাপ চরিত্র এটা ভালো হয়ে যাবে, তাই কি না? সেই জন্য আমাদের মহাপ্রভুর কাছে আসা উচিত, মহাপ্রভুর যদি কৃপা একটু পড়ে। প্রশান্ত কুকুর দেখিয়া নিমায় ধরিল তাহার গলা, টানিতে টানিতে আনিল গৃহেতে খেলিতে সাদের খেলা। সেই কুকুরকে টানতে টানতে ঘরে নিয়ে আসলো, খেলবে কুকুরের সঙ্গে। গৃহেতে ঢুকিয়া অতীব হর্ষ মনে, আর কিছু কাল গৌরাঙ্গ গোপাল খেলিল তাহার সনে। গৃহে ঢুকে কুকুরের সঙ্গে খেলতে লাগলো, স্বয়ং ভগবান কুকুর ছাড়ার সঙ্গে খেলতে লাগলো। ব্রজের ঠাকুর লইয়া কুকুর খেলায় মগ্ন যাবে, মধ্যাহ্ন কালেতে আহার করিতে জননী ডাকিল তবে। যখন এই কুকুর নিয়ে খেলছে, এই সময়ে শচী মাতা এসে দুপুরের খাবারের জন্য ডাকলো, আসো নিমাই খেতে আসো। জননীর ডাকে খেলা ভঙ্গ করি খেলিবার পুনরায়, কুকুর ধরিয়া বাঁধিয়া রাখিয়া নিমাই স্নানেতে যায়। কুকুরকে বেঁধে রেখে নিমাই স্নানে চলে গেলেন। তবে তো নিমাই স্নান করিতে গেলা, হেন অবসরে আসি শচীমাই কুকুর ছাড়িয়া দিলা, কুকুরকে ছেড়ে দিল। স্নান করিয়া আসিয়া নিমাই দেখিল কুকুর নাই, কুকুর বিহনে পড়িয়া অঙ্গনে কাঁদিতে লাগিল তাই। কুকুরের জন্য কান্না করতে লাগলেন। চিন্তা করুন, ভগবান ভক্তের জন্য কান্না করে, ভক্তের সঙ্গে। প্রভুপাদ এক জায়গায় লিখছে, কত বনে ছোটাছুটি বনে খাই লুটাপুটি, সেই দিন কবে হবে মোর, সেই দিন কবে হবে কৃষ্ণের সঙ্গে আমি খেলতে পারবো, ছোটাছুটি করব, বনে করব। এই কুকুর তার সঙ্গে সে সখ্য সম্পর্ক খেলাধুলা কর, তাই তার জন্য কান্নাকাটি শুরু করলেন। কাঁদিতে কাঁদিতে কহিল নিমাই না পেলে কুকুর ছানা, জানো মনে সার নাই খাবো আর নাই খাবো এক দানা। আমি যদি কুকুর ছানাকে না পাই খাবো না, এক দানাও খাবো না। কে বলছে? ভগবান। আসলে মনে পড়ে সনাতন গোস্বামীর বৃহৎ ভাগবতামৃতে বর্ণনা করেছেন, ভগবান কত ব্যাকুল ভক্তকে পাওয়ার জন্য। একটা গোপ কুমার, তিনি যখন সাধন ভজন করে গোলক বৃন্দাবন